محمد بن أبي سلمى، أنا علي بن زيد، أنا أبي الصلوات، وأنا أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: آتيت ليلة المسجد على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم، فقلت بل هؤلاء ابنائنا، قال: هؤلاء ابنة الربا وفي رواتنا عن زاد بن منظم قال: تزاو اكل الربا، آتيت ليلة المسجد على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم، فقلت من هؤلاء يا جبرائيل؟ قال: هؤلاء يتمة الربا. رواه النسائي. حدثنا جباعة بن المغنى به قال: حدثنا كثير بن سلام عن عائلة عن هشام عن ام فاضل بنت حارث انها دخلت على رسول الله صلى الله عليه وسلم فقالت: يا رسول الله اني رايت ملوما منكرا لنا. قال: وما هو؟ قالت: انه شرير. قال: وما هو؟ قالت: رايته كانما فتيه من جسدك فتيت عديت في حجري. فقال النبي صلى الله عليه وسلم: رايت خيرا تلد فاطمه ان شاء الله غلاما يكون في حجري. ولدت فاطمة الحسين فكان في حجري كما قال النبي صلى الله عليه وسلم. فدخلت يوما على رسول الله صلى الله عليه وسلم فوضعته في حجره ثم كانت مني عند فاتتنا فإذا عين رسول الله صلى الله عليه وسلم تغرقان الدموع. قالت: فقلت: يا نبي الله لأبي أن تؤمي معناك؟ قال: آتاني جبرائيل عليه السلام فأخبرني أن أمتي ستقتل ابني هذا، فقلت: هذا؟ قال: نعم. وآتاني بتربة منه تربته حمراء فيما يرى النائم ذات يوم بنصف النهار أشرس أبقر بيديه قرورا، فقلت: بأبي أنتم ما لك؟ ما هذا؟ قال: هذا دام الحسين وأصحابه. رواه البيهقي. وقال النبي صلى الله عليه وسلم: ما أدري ما بقى فيكم لقطة بالذي من مات من أبي بكر وعمر رضي الله عنهما. رواه ابن ماجه ورواه الترمذي. معزز محترم سمنت সভাপতি শরীক হওয়ার তৌফিক প্রদান করলেন, এই জন্য আমরা সকলে খুশি না বেজা? সকলের কণ্ঠে বুলন্দ আওয়াজ আসলো না, সকলেই যেন কেমন মনোহীনতার অভাব। একটু চিৎকার দিয়ে বলতে হবে, আমরা খুশি না বেজা? সকলেই আমরা প্রাণ খুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় করছি, শুকরি করছি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে আল্লাহ পাকের কালাম সূরা ইউনুসের ছোট্ট ছোট্ট তিনটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং এর সঙ্গে হুজুরপূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দুই চারখানা হাদিস তেলাওয়াত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যদি সহায়তা করেন, আমার কোনোই জ্ঞান নাই, আপনাদের সম্মুখে কথা বলার মতন আমার তেমন কোনো যোগ্যতা নাই। যদি রব্বুল আলামিন আমাকে তিনি কথা না বলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জ্ঞান দীক্ষা চেয়ে নিচ্ছি। যেমন কথা বললে আপনাদের উপকার সহ আমার আমলের উপকার হন, তেমন কথাই যেন রব্বুল আলামিন আমার মুখ থেকে বের করে দেন। যেটা বলেন আমিন।
அடுத்து சொல்லி கொள்ளும் ஆமீன்.
আমার বক্তৃতার শুরুতে প্রাথমিক অংশে আপনাদের মাদ্রাসার সুভাষ স্যার তিনি বলে দিয়েছেন গভীর রাত পর্যন্ত যেটু বৃষ্টি হয়েছে আবার আসতেও পারে, এজন্য বেশি রাত আমি করব না। কিন্তু আমি আপনাদের কাছে দুইটা ঘন্টা সময় আমি আবদার করে দিয়ে দিচ্ছি, না আর না এতটুকুই। এই দুইটা ঘন্টা সময় আমি 11টার সময় উঠেছি, তা 1টা বাজে মোনাজাত থেকে শেষ হয়ে যাবে, এতটুকু সময় আমি আপনাদের কাছে একটু চেয়ে নিচ্ছি, এতটুকু সময় আমাকে কি দেওয়া যাবে? যেটা বলেন যাবে, আল্লাহ পাক যেন কবুল করে যদি বলেন আমি ওয়াদা করেছেন আপনারা, আমি ওয়াদা করেছি, যদি এতে আমি ওয়াদা ভঙ্গ করি তাহলে আমি আল্লাহ পাকের কাছে গুনাহগার হব, আর যদি আপনারা ওয়াদা ভঙ্গ করেন তাহলে আপনারা হাদিসের রায় অনুযায়ী আপনারা মুনাফিকের আওতায় পড়ে যাবেন। এই জন্য খবরদার খবরদার, যারা ওয়াদা করলেন আল্লাহ পাক যেমন তাদেরকেও ওয়াদা পূরণ করার তৌফিক দিন, বিমশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ বিতাওফীকিল মালিকিল আজিজিল মুঈন সকলে বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন তিনি সাবধান করে দিয়ে বলছেন আমার সঙ্গে সকলে
ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة.
الله رب العالمين برسن ألا إن أولياء الله هذه كلمات تلواتف هذه كلمات দেখার পূর্বে আমি আপনাদেরকে কথা বলতে চাই আমলের কথা দুটো। বিসমিল্লাহির রহমানির রহিম আয়াত যদি তেলাওয়াত করা হলো, এই বিসমিল্লাহ আয়াতে কারিমার মধ্যে অনেক প্রকার ফজিলত রয়েছে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বিসমিল্লাহির রহমানির রহিম যেমন একটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক আয়াত, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের তিনটা নাম রয়েছে, কয়টা আর একটু জোরে বলেন কয়টা? মহানন্দ রব্বুল আলামিনের নাম কিন্তু মূলত 99টা নাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম হলো 3000, কত
300 নামের মধ্যে 300 নামের মধ্যে 300 নামের মধ্যে ইঞ্জিলের মধ্যে 99টা নাম আছে কালামে হাকিমের মধ্যে, বাকি একটা নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন লিখেছেন যেই নামের ওসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা গুনাহগার আল্লাহ পাক আমাদেরকে তিনি ক্ষমা করে দেবে। প্রত্যেকটা কাজের শুরুতে যারা বিসমিল্লাহ তেলাওয়াত করবে কিয়ামতের ময়দানে, কঠিন হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের তারা 3000 নামের বরকত তারা পেয়ে যাবে। একটু তিলাওয়াত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। পারা যাবে না? যেটা বলেন যাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আয়াতে কারিমার মধ্যে 19টা অক্ষর রয়েছে, কয়টা একটু জোরে বলেন, কয়টা? এই 19টা অক্ষর জাহান্নামের শাস্তি থেকে ফেরত পাওয়া হবে মোট 19 জন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন নাকি তিনি পৃথিবীকে ধ্বংস করে দেবেন, কিয়ামত যখন তিনি সংগঠিত করে দেবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে যখন টেনে নিয়ে আসবেন, জাহান্নাম কোথায়? এই পৃথিবীর মধ্যে সাত প্রমুখ জমিনের নিচে আপনার পাঁচ প্রমুখ আরবি জাহান্নামকে ভেজে রেখেছেন। জাহান্নাম আপনার পাঁচ দেখুন জাহান্নামকে নিয়ে আসবেন, 19 জন ফেরেশতাকে হুকুম দেবেন, যাও জাহান্নামকে টেনে নিয়ে আস। 19 জন ফেরেশতা জাহান্নামের কাকের মধ্যে রশ্মি দিয়ে যখন জেনে নিয়ে আসবেন, এই পৃথিবীর মধ্যে যত সমুদ্র, যত নদী, খাল, বিল, পুকুর আছে, কিয়ামতের ময়দানে এখান থেকে জাহান্নামের এক একটা জিহান যেভাবে বের হতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এই হাদিসের মধ্যে এসেছে, ইয়াকুলিল্লাহু তাআলা السماوات يوم القيامة بيده اليمنى ثم يقول أنا الملك أين الجبار وأين المتكبرون أتقاط رب العالمين أقمان كتير دان حتى تعملي ضربين أب جمين كتير بام حتى تضربين بي أبنا دل قصد لك سنة
الله رب العالمين أقمان كتير دان حتى تضربين দুনিয়ার মধ্যে যারা ক্ষণিক সময়েতে অহংকার যারা করেছিলেন, দুনিয়ার মধ্যে যারা অহমিক কৃপা করেছিলেন, সেই সব আজকে দাম দিকারা কোথায়? يوم نطوي السماء كره يوم نطوي السماء كطي السجل للكتب كما بدأنا أول خلق نعيد.
الله أكبر. আমাদের যত ইউনিফাই ইনফেক্টর পাওয়ার সকল শক্তিকে এক জায়গায় এনে আমরা চিৎকারকে আল্লাহ বাড়া করতে পারবো তো? ধরে বলেন পারবো তো? মায়েরা বিসমিল্লাহ কথা বলতেছিলাম, যেহেতু অল্প লোক এই জন্য একটু আগে আমলের কথা বলেই ইনশাআল্লাহ আমি দুটো কথা আরম্ভ করবো। আপনারা দাবি আছেন তো? এটাকে আপনাদের কষ্ট হচ্ছে নাকি? আল্লাহ আমি যারা নাকি প্রত্যেকটা কাজে সুরকে শাস্তি থেকে আমরা পাঁচ তাকে চিরম মুখ করে দেবে। যেই দলের মধ্যে বিসমিল্লাহ পতাকা থাকবে, আল্লাহ দেখুন একটা দল জান্নাতের পতাকা দিলেন। আল্লাহর হাবিব বলেন
কিয়ামতের ময়দানে এই সম্মানের ভাগ্য হবে ওই সমস্ত লোকেরা যাদের আমল নামা বেশি না বেশি না তার হাজার বার কবুতিয়া বিচ্ছিন্ন লিখা হয়েছে। একটু আমার সঙ্গে তিলাওয়াত করুন বিসমিল্লাহি রাহমানির রাহিম।
আমি
যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওলি বহুবচন হলো আউলিয়া, যারা ওলি আল্লাহ পাক ওলি শব্দটা হলো বন্ধু, যারা আল্লাহ পাকের বন্ধু এদের কোন লাভ নেই শুনে আদাইহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এদের কোন ভয় নাই আর তারা কোনদিন চিন্তিত হবে না। পৃথিবীর মধ্যে সর্বপ্রথম তাফসীরের নাম হবে তাফসীরে তাবারি। তিনি একজন তাবি ছিলেন ইমাম তাবারি। প্রত্যেকটা মুফাসসিরের এক একটা বৈশিষ্ট্য আছে, কিন্তু তাবারি শরীফের বৈশিষ্ট্য একটু ব্যতিক্রম ধরনের। কেননা তাবারি শরীফের মধ্যে যে প্রত্যেকটা আয়াতের ব্যাখ্যা করা হয়েছে তিনি নিজস্ব কোনো উক্তি ব্যবহার করে নাই, তিনি সাহাবীদের থেকে যে হাদিসের মাধ্যমে যে ব্যাখ্যাগুলো পেয়েছেন এই কথাগুলো তিনি তার তাফসীরের মাধ্যমে তিনি প্রকাশ করেছেন। এই জন্য তাবারি শরীফকে শুধু তাফসীরের কিতাব বলে না, এটাকে হাদিস শাস্ত্রে একটা কিতাব হিসেবে মূল্যায়ন করা হয়। যাই হোক, আয়াতিকারিমার ব্যাখ্যা যারা আল্লাহ পাকের বন্ধু হবে তাদের মধ্যে সত্যিকার গুণ থাকতে হবে।
কয়টা
সত্যিকার গুণ যদি তার মধ্যে থাকে তাহলে তাকে আল্লাহ পাকের বলি বলে আখ্যায়িত করা যাবে। এছাড়া কোন কাউকে যদি তার মধ্যে তেষট্টিটা গুণ যদি পরিলক্ষিত না হয় তার মতে ইমাম জাফর সাদেকের মতে তাকে বলি বলে ঘোষণা করা যাবে না। বন্ধুরা, এই তেষট্টিটা গুণ হয়তো সব আলোচনা করা সম্ভব হবে না, কিছু কিছু এগুলো আলোচনা না করলেই নয়, হয়তো দুই চারটা পাত্রা আমি আলোচনা করতে পারবো। আল্লাহ পাকের কাছে আমি সাহায্য চেয়ে নিচ্ছি, আল্লাহ পাক যেন আলোচনা করার টপিক দিন জোরে বলেন আমি। তেষট্টিটা এর মধ্যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হায়াত পেয়েছিলেন তেষট্টি বছর। কত বছর আর একটু জোরে বলেন কত বছর? তেষট্টি বছর হায়াত তিনি পেয়েছেন। কোরআনুল করিমের সাথে প্রত্যেকটা সিরিজে এক একটা আমল আছে, আমলের সাথে নেক আমলের সাথে জান্নাতের সম্পর্ক যারা আলেমুলামা আছেন কোরআনুল করিমের সঙ্গে নেক আমলের সঙ্গে জান্নাতের বর্ণনা আছে তেষট্টি জায়গায়। কয় জায়গা আর একটু জোরে বলেন কয় জায়গা? এতে প্রত্যক্ষ ভাবে আছে 57 জায়গা আর বাদবাকি 7 প্রকার আপনার 6 প্রকার আপনার পরোক্ষ ভাবে রয়েছে। কিন্তু আমার ওলি হতে গেলে সর্বপ্রথম যে গুণের প্রয়োজন সেটা হলো সবরু মাহিদুল কলব, নরম দেহ এবং প্রচুর ধৈর্য থাকতে হবে। ধৈর্যের সীমা এমন থাকতে হবে আপনার ধৈর্যের আপনার পরীক্ষায় আপনাকে নামতে হবে। কোরআনুল করিমের মধ্যে ধৈর্যের পরীক্ষা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিয়েছেন। এর মধ্যে আমরা হযরত আইয়ুব আলাইহিস সালামের ঘটনা আমরা সকলেই জানি, ঠিক কিনা?
একটু জোরে বলেন আইব আলাইহ ইসলামের নাম আমরা শুনি নাই, জোরে বলেন শুনেছি
আইব আলাইহ ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের
একজন বান্দা ছিলেন এবং একজন নবী ছিলেন
হযরত আইব আলাইহ ইসলাম, তিনি উর নামক এলাকায় বসবাস করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আইব আলাইহ ইসলামকে কথা বলা যাবে না ভাই, কথা বলেন না, একটু চুপ থাকেন। আইব আলাইহ ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাপ দিয়েছিলেন উর নামক এলাকায়
বর্তমান ফিলিস্তিনের অন্তর্ভুক্ত,
তাকে রাজত্ব দিয়েছিলেন শহর সম্পত্তি উট গরু বাছুর সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছিলেন। হযরত আইব আলাইহ ইসলাম একটা স্ত্রী ছিল, কয়টা
জোরে বলেন কয়টা, আরো জোরে কয়টা, এক নম্বর মালেকা গুনতে হবে, এক নম্বর মালেকা, দুই নম্বর সালেহা, তিন নম্বর আলেয়া, চার নম্বর রহিমা, কয়টা, এক নম্বর মালেকা, দুই নম্বর সালেহা, তিন নম্বর আলেয়া, আর চার নম্বর হল রহিমা।
আমরা পাঁচ লক্ষ ওই সময়ের মধ্যে সবচেয়ে বেশি আমরা পাঁচের সাতদিন বাংলা ছিলেন আইব আলাইহ ইসলামের এত প্রশংসা, প্রত্যেকটা আসমানে আইব আলাইহ ইসলামের প্রশংসা হয়। ওই সময় শয়তান প্রথম আসমান পর্যন্ত যাওয়ার তার অধিকার ছিল, কিন্তু হয়তো সুলাইমান আলাইহ ইসলামের পর এটা আমরা পাঁচ লক্ষ আলহিন বন্ধ করে দেয়। তো শয়তানকে যখন শোনে সব আসমানে আইব আলাইহ ইসলামের ফেরেশতারা প্রশংসা করে, শয়তানের খুব খুব বেড়ে গেল, তার রাগ প্রবণতা আরো সৃষ্টি হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত করলো, অ্যাপ্লিকেশন করলো, আল্লাহ পাক তোমার যে আয়ু এত প্রশংসা হচ্ছে তাকে আমি একটু পরীক্ষা করতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাও আইব আলাইহ ইসলামকে পরীক্ষা করবা, যাও আইব আলাইহ ইসলাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন ছত্রিশটা সন্তান দিয়েছিলেন, কতজন আল্লাহ কামিল তারিখের মধ্যে আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাদী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, এই ঘটনাটা বর্ণনা করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছত্রিশটা সন্তান দিয়েছিলেন। হযরত আইব আলাইহ ইসলাম যখন সমর্থন করার জন্য যখন শয়তান যখন চলে আসতো বলবল যখন তিনি নিয়ে আসতেন, হযরত আইব আলাইহ ইসলাম যখন তিনি নামাজের মধ্যে সিজদারত অবস্থায় ছিলেন, এমন তো অবস্থা আইব আলাইহ ইসলামের যত সহায় সম্পত্তি যা কিছু ছিল সব ফসলাদি ও গরু বাছুর যা ছিল সব শয়তান ধ্বংস করে দিল। এই কথা যখন আইব আলাইহ ইসলামের কাছে যখন আসলো, আইব আলাইহ ইসলাম এর প্রতি ভ্রুক্ষেপ করলেন না, তার ইবাদত থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়ালেন না। সুবহানাল্লাহ, প্রথমবার শয়তান যখন তার চিত্তায় বাধ্য হয়ে গেল, দ্বিতীয়বার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আবার দরখাস্ত জানানো, আল্লাহ পাক আমি এবার আইব আলাইহি ইসলামকে আবার পরীক্ষা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যাও আয়ুব, ও শয়তান আমি তোমাকে পরীক্ষা করার ইখতিয়ার দিয়ে দিলাম। শয়তান তার বলবল নিয়ে এসে আয়ুব আলাইহি ইসলামের যে ছত্রিশটা সন্তান ছিল, ছত্রিশটা সন্তানকে মুহূর্তের মধ্যে মেরে ফেলে দিল। আয়ুব আলাইহি ইসলামের কাছে যখন এই সংবাদ পৌঁছে গেল, আয়ুব তোমার ছত্রিশটা সন্তান তো শেষ হয়ে গেছে, আয়ুব আলাইহি ইসলাম দ্রুত তার ইবাদত শেষ করে আফসোসের চোখে জমিনের মধ্যে যখন হাতে ইবাদে দুটো লাগাল, শয়তান বলল পেয়েছি কারণ পেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কারণ নিয়ে যেতে হবে। শয়তান চলে গেল, মুহূর্তের মধ্যে আইব আলাইহ ইসলামের হুশ ফিরে এলো, আমি যে কাজটা করেছি এই কাজটা তো আমার ধৈর্যের বিচ্যুতি হয়ে গেল, সঙ্গে সঙ্গে আইব আলাইহ ইসলাম আল্লাহ পাকের কাছে তওবা করে নিল। আল্লাহ পাক রব্বুল আলামিন
মালিককে যখন নিজের দরবার থেকে যখন বের করে দেয় শয়তান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে চ্যালেঞ্জ করে দিল রব্বের এবং হাকিম শরীফের মধ্যে এসেছে শয়তান আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল قال ابليس عزتك لا ابرح عدلي عبادك ما دمت ارواحهم في اجسادهم فقال الله عز وجل وجلاله لا ازال اغفر لهم ما استغفروني شيطان بالله قال ابليس عزتك شيطان بالله الله تعالى رب العالمين তোমার ইজ্জতের প্রথম দিয়ে আমি বলি ইবলিস শয়তান না কাহ আপকে ইজ্জতকে কসম আব তাক আপকে বান্দাকে দিল মে রুহ কিয়া যায় তব তাক আপকে বান্দুকে গুমরাহি রাস্তা পর চলা রহা হো মে বান্দা সাথ ইস্তিগফার কিয়া যায় মাই উসকি গুনাহ বখশি দিয়া যায়গা
জলদির আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইবলিস বলল রব্বুল আলামিন আমি তোমার ইজ্জতের কসম করে বলি তোমার বান্দার জেলের মধ্যে যতক্ষণ পর্যন্ত রুহু থাকবে আমি শয়তান তাদের যতক্ষণ পর্যন্ত আমি গোমরাহ করে দেব আমার আল্লাহ রব্বুল আলামিন ইবলিসের সঙ্গে তিনি চ্যালেঞ্জ করে মোকাবেলা করে দিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও ইবলিস তুই আমার বান্দাদেরকে যতবার তুই গোমরাহি করবি আমার বান্দাদেরকে তুই যতবার পদচ্যুত করবি আমার বান্দা যখন হুশ ফিরে যখন আমার কাছে একবার যখন চোখের পানি ফেলে কেটে দেবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ আমি মাফ করে দেব আমার দিকে হাদিসের কুদসির মধ্যে বুখারী শরীফের মধ্যে এসেছেন আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার দিকে এক দুটাতে গড়ে আল্লাহ পাক বলেন আমার রহমত এই ব্যক্তিকে ক্ষমা করার জন্য এক হাত পরিমাণ আগায়া যায় আল্লাহ পাক বলেন যে ব্যক্তি আমার দিকে আমার দিকে আমার রহমত ইমানদারকে ক্ষমা করার জন্য একবার পরিমাণ আগায় আরবিতে পাওয়া বলে ঘুমাশা যাবে না দরজিরা বন্ধুগণ আমার এমনি তো বৃষ্টি হয়েছে এমনি তো মন খারাপ এরপরেও আপনারা যদি অন্য মনস্ক হন আমি অপরে মজা পাবো না ধরো দিয়া হতে পারে অন্য দিন যাওয়ার যত তার চাইতে আল্লাহ পাক আজকে তিনি আরো ভালো করে দিতে পারে পারেন না ধরে বলেন পারে না আজকে জিরা বলে আর পা বলে সুতরাং এগুলো তো আরবি শব্দ তো আরবিতে পাও বলে হলো এই আঙ্গুল থেকে শুরু করে এই আঙ্গুল টান টান করলে যত দূর হয় একে আরবিতে বাউ বলে আমরা পাও চক্র আরবি কি সুন্দর থেকে কথা বলছে কি চমৎকার কথা আমরা পাক বলছেন যে ব্যক্তি আমার দিকে এক হাত পরিমাণ আগায় আমার রহমত এই ব্যক্তিকে ক্ষমা করার জন্য এক বাউ পরিমাণ আগায় আছে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি এই কথা যখন শেষ হয়ে যাবে আমাদের যত মনের মধ্যে যখন মনের মধ্যে যত আনন্দ আছে মনের মধ্যে যত শক্তি আছে
সব শক্তি উদার করে আমরা সুবহানাল্লাহ বলবো।
রাজিয়া জানবে জোরে বলেন, রাজিয়া তুন তো ঘুম চলে যাবেন।
যে ব্যক্তি আমার দিকে হেঁটে আসে আমার রহমত এই বান্দাকে ক্ষমা করার জন্য দৌড়াইয়া যায়।
একটু জোরে বলেন কয়টা?
আমি আয়ু বলাই তার ইমানকে দেব না, দুই নম্বর আমি আয়ুবের ফলককে দেব না, আর তিন নম্বর আমি আয়ুবের জীবনা দেব না। তিনটা কয়টা বলেন? এক নম্বর আয়ু বলাই তার ইমান আমি দেব না, দুই নম্বর আমি আয়ু বানাই সালামের করম মানে তেলকে আমি দেব না, তিন নম্বর আমি আয়ু বানাই সালামের জিহবা দেব না। আয়ু বানাই সালাম যত দিনের নাই তিনি নামাজ আয়োবন্দির চিন্তা অবস্থায় আছেন, এমন অবস্থায় শয়তান তার দল বল শূন্য লস্কর নিয়ে এসে আয়ু বানাই সালামের নাকের মধ্যে শরীরের মাংস খেয়ে খেয়ে করতে বসে আর পর্যন্ত দেখা যেত আইবার ইসলামের শরীর থেকে কোন পোকা যদি পড়ে যেত তার হতাংশে তাহলে আয়ুবের শক্তি থাকলে সেই পোকাটা আবার শরীরের মধ্যে লাগাই দিয়ে বলতো পোকা আল্লাহ পাক রব্বুল আলামিন তোর রিজিকার শরীরের মধ্যে রেখে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ওই কঠিন কিয়ামতের ময়দানে আমাকে জিজ্ঞাসা করে নাই তোর শক্তি থাকবি কেন তুমি এটা প্রতিহত করিস নাই, তাহলে আল্লাহ পাকের ওই আমি শান দরবারে আমি কিয়ামতে আমি সুদালুকে জবাব দিতে পারবো না।
গ্রামের যত বড় বড় মরণা এদিক তাকান ওয়াদা করেছেন তারা কোরআনের কথা বলা হবে, একটা ব্যক্তি যদি হাত ছাড়া যদি বাইরে চলে যান আল্লাহ তুই সাক্ষী তার তুমি বিচার করো, হাত থাকলে আপনি যেতে পারেন আবার আসবেন, এমনি লোক নাই এরপরে যদি উঠা এদিক সেদিক তাহলে বক্তার মনটা খারাপ লাগে না ভাই, ঘরে মানে লাগে না
চলতে আমার আয়ু বলাই ইসলাম সকল আত্মীয় স্বজন চলে গেল, গ্রামের বড় বড় তারা মরল আছে তারা আয়ু বলাই ইসলাম কে বলো আয়ু
তুমি তো নবী আল্লাহর নবী তোমাকে তো আমরা বলতে পারি না, উস নামক এলাকা ছেড়ে চলে যাও ও আয়ু হয় এলাকার মধ্যে তুমি থাকো না হলে আমরা এলাকা ছেড়ে চলে যাই,
মানে উপরে উপরে বলতে আসলে তুমি না আয়ু বলে ইসলামের যে চারটা স্ত্রী
মনে আছে না, এক নম্বর মালিকা ধরে বলেন, এক নম্বর মালিকা, দুই নম্বর সালেহা, তিন নম্বর আলেয়া,
আলেয়া এই তিনজন ছিল ফরান্ড সেই পরিবারের মেয়ে
খুবই উচ্চ বিত্তশালীর মেয়ে, রাজ পরিবারের মেয়ে। আর রহিমা প্রাথমিক দরজায় তিনি দাসী ছিলেন আইবারাইহি ইসলামের, পরবর্তীতে আইবারাইহি ইসলাম তাকে বিয়ে করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে, যদি কোন মুমিন মুমিনা না হয় আর সে যদি নবীর উপর যদি নিজেকে সঁপে দিতে চায়, নবী যদি তাকে বিয়ে করতে চায়,
আপনাদের চিন্তা উপকার হবে কয়টা? এক নম্বর হলো গাড়ির সাহেবের কেরাত যদি সহি তাহলে তিনি যে প্রতিটা তেলাওয়াতে ড্যাশ করে দিলে কি পাবে? এই সব আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার অ্যাকাউন্টে জমা করে দেবে। দুই নম্বর, বক্তা যে কথাগুলো বলে এগুলো শিরোধার্য হবে, মানে বুঝে আসবে। তিন নম্বর হলো যাদেরকে ইমান আপনার ইমানের সজলে আপনার অন্তঃকরণের মধ্যে ফায়দা হয়ে যাবে। সুবহানাল্লাহ, আয়াতে কারিমা যখন তেলাওয়াত করছেন কিন্তু আমাদের যত একটু শক্তি আছে একটু কিতাব দিয়ে আমরা আল্লাহ আকবার বলবো না দিয়ে সেটা ভাইরা।
وَمَرَأَةً مُؤْمِنَةً وَغَبَتْ نَفْسَهَا لِلنَّبِيِّ أَرَادَ النَّبِيُّ أَنْ يَسْتَنْكِحَهَا خَالِصَةً لَكَ مِنْ دُونِ
তুমি রূপ দিয়ে দাও। আইমালাইহি সালাম বলে চলে যাও, রহিমা চায় না, রহিমাকে বলে রহিমা তুমিও চলে যাও, ওরা যাচ্ছে ওদের সাথে তুমি চলে যাও। রহিমা বলে
আমি তোমার সুখের সময়ের সঙ্গীত আর তোমাকে আমি সুখের সাগরে ভাসাই দিয়া আমি চলে যেতে পারি না। তোমার শুনো সুখের ফুল যখন থাকবে সেই ফুলের গ্রাম মধু আমি নেব, আর যখন ফুলের গ্রাম শেষ হয়ে যাবে তোমাকে আমি পায়ের তলে দিতে পারি না। এই জন্য আমি মৌমেরা নারী তার জীবনের মধ্যে হয়ে যায়, ভালো মেয়ে যার জীবনের
আপনারা সকলেই হিন্দু শাস্ত্রের ত্রিপিটক মহাভারত পঞ্চবুদ্ধ রামায়ণের কথা শুনেছেন, শুনছেন এগুলো হিন্দু শাস্ত্রের কিতাব। রামায়ণের 287 নং শ্লোকের মধ্যে এসেছে অর্জুন একজন চ্যাটার্জি ছিল, চ্যাটার্জি বলেন তো হিন্দু চ্যাটার্জি ব্যানার্জি, চ্যাটার্জি ব্যানার্জি বলে। যেমন আমাদের মুসলমান ধর্মের মধ্যে যারা ধর্ম সম্পর্কে যারা বেশি জানেন এদেরকে বলা হয় মুমতাজুল ফুকাহা অথবা মুমতাজুল ওলামা, আমরা তাকে আলেম অথবা মুফতি অথবা বড় আলেম বলে তাকে আমরা স্বীকৃতি দিই। অভিকরভাবে হিন্দু শব্দের ধর্ম সম্পর্কে যারা পণ্ডিত যারা বেশি জানে এদেরকে চ্যাটার্জি বা ব্যানার্জি বলে আখ্যায়িত করা হয়। তো অর্জুন একজন বড় চ্যাটার্জি ছিল, অর্জুন এর একজন ছাত্র ছিল, সেই ছাত্রের নাম হল শ্রী উপেন্দ্র কিশোর রমন চট্টোপাধ্যায়। শ্রী উপেন্দ্র কিশোর রমন চট্টোপাধ্যায় আপনার অর্জুনের কাছে একদিন না দুই দিন না দীর্ঘ 7 বছর পর্যন্ত তার কাছে পড়ালেখা করেছে। আগের যুগে তো এখন যেমন কলেজ আছে স্কুল আছে ভার্সিটি আছে, আগের যুগে তত ছিল না। আগের যুগে হঠাৎ হঠাৎ করে একটা স্কুল থাকলেও আছে না থাকলেও নাই, অথবা আপনার কোনো একজন শিক্ষকের বাড়িতে গিয়ে তাদেরকে পড়ালেখা করতে হয়। তো আপনার এই অর্জুন এর কাছে শ্রী উপেন্দ্র কিশোর রম চট্টোপাধ্যায় 7 বছর পর্যন্ত পড়ালেখা করেছে। কত বছর? 7 বছর পর্যন্ত যখন তার পড়ালেখা শেষ হয়ে যায়, এবার যখন শ্রী উপেন্দ্র কিশোর রম যখন অর্জুনের কাছ থেকে যখন চলে যাবে, যাওয়ার সময় অর্জুন শ্রী উপেন্দ্র কিশোর রমকে ডাক দিয়ে বলে, রম তুমি তো এখন অনেক বড় হয়ে গিয়েছ, তুই বনে পদার্পণ করেছ, অবশ্যই বিবাহ লগ্নে তা দিবা, যখন তুমি বিবাহ করবা তখন একটা সতী সিদ্ধি নারী দেখে বিয়ে করো, তাহলে তোমার জীবনের শান্তি হয়ে যাবে। এই কথাটা রামায়ণের মধ্যে 287 নং শ্লোকের মধ্যে এভাবে বিবৃতি করা হয়েছে।
শিবানামি সম্ম বিবরদি নম জন সর্বশ্রী সম্ম বিবরদি নম যুদারমন্যস্যাম বিধি নমানি সব বরণি সর্বদিবানি মর জন কৃষ্ণ সম্মতি বরদি নম। রামায়ণের 287 নং শ্লোকের মধ্যে এসেছে অর্জুন শ্রী উপেন্দ্র কিশোর রম চট্টোপাধ্যায়কে বলছে শিবানামি সম্মতি বরদি নম জন সর্বশ্রী সম্মতি বরদি নম কৃষ্ণ
যখন
তুমি বিবাহ করবাম তখন তুমি একটা সতী সিদ্ধি নারী, রামায়ণের মাথায় বিরিদি বেলার সতী সিদ্ধি নারীকে এই মেয়েকে আজ পর্যন্ত কোন পুরুষ কাজ করে নাই, নো ম্যান ইউজ টু টাচ, আজ পর্যন্ত কোন পুরুষ এই মেয়েকে কাজ করে নাই, একে রামায়ণের ভাষায় বলা হয় বিরিদি। কি বলা হয়?
যেটা বলেন কি, আর কুরআনুল কারীমের ভাষায় এই সমস্ত মেয়েদেরকে বলা হয় আজওয়াজুম মুতাহহারা।
বন্ধুগণ, আমার আর যদি অন্য লোককে বলে আর যদি তুমি একটা মরণ মেয়েকে বিয়ে করো, শিবালামি সম্ম বিবরদিন আমাম যেন সর্বশ্রী সম্ম বিবরদিন আমাম বিবাহার অমঙ্গল দিদি নবমী সম বাবানী সম্ম বিবরদিন আমাম। আর যদি তুমি মরণ মেয়েকে বিয়ে করো, মরণ বলা হয় ওই মেয়েদেরকে, মরণ বলা হয় যে মেয়েরা কথা মানে না, প্রসূতি মানে না, যেই মেয়েদের মন যেমন চায় তেমন করে চলে, নিজের খেয়াল খুশি অনুযায়ী চলে, এদেরকে অসতী মেয়েদেরকে রামায়ণের ভাষায় বলা হয় মরে। আর এদের নাম দিয়েছি আমি পল্টি মহিলা। পল্টি মহিলা চেনেন? জোরে বলেন চেনেন পল্টি মহিলা? যে সমস্ত মেয়েরা কথা করে না, যে সমস্ত মেয়েরা সমাজের গর্তির মধ্যে থাকতে চায় না, এদের নাম দিয়েছি আমি পল্টি মহিলা। আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি ভাইরা? অসুবিধা হচ্ছে? ঘুম আসছে? আপনাদের সুপার বলছে অল্পক্ষণ, এক ঘন্টা চলে গেছে ঘড়ি দেখেন, আর এক ঘন্টা কোন থাকবে চলে যাবে। যদি আপনারা বলেন হুজুর ব্যাগ শেষ করে আমি দেবো, আল্লাহ আমি এতটুকু শুধু এখন বাকি, কিন্তু আমি যে আয়াতের মিশন নিয়েছি সে মিশন কিন্তু তেষট্টিটা গোষ যদি অর্জন করে তাহলে আপনাকে অভিভাবক খেতে পারে। তেষট্টি একজন মারা গিয়েছে নাকি অমুক পল্লী কৌশল কুতুব এরকম কিছু দেখেন? এগুলো দেখার ব্যাস নাই। আপনি কি জানেন সে কি আল্লাহর অলি কিনা? আপনি জানেন এই সার্টিফাইকে আপনি করতে পারবেন না? আমার আল্লাহ পাক স্বয়ং নিজে করবেন। যারা বলেন কে করবে? আপনাদের জোর নাই? আপনারা কি রাজ্যের ভাবছি খেয়েছিলেন? আপনারা ধরে বলেন খেয়েছিলেন? হচ্ছে আমার পেশার করছে কথা করে পরেও আমার গলা দাঁড়াতে সত্যি কাটছেন, পাওয়ার ভোল্টেজ দুই গিয়ার বাড়াই দিয়ে করতেছি, কিন্তু আপনারা শুধু হুক শ্রোতার আওয়াজটা কি হবে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জি হুজুর না হুজুর এতটুকু হবে ঠিক কিনা? এতটুকু যদি আপনার আমার সঙ্গে কমিউনিকেশন না করতে পারে তাহলে তো আমি অত্যন্ত দুঃখিত হবো। তার আমার একটু এতটুকু আওয়াজ দেখি বলতে পারবেন? জোরে বলেন ইনশাল্লাহ পারবেন। নারীকে যদি জীবনে বিয়ে করো তাহলে তোমার জীবনটা ফুলের পুষ্পে পরিণত হয়ে যাবে, আর যদি একটা মরণ মেয়েকে যদি বিবাহ করো তাহলে তোমার জীবনটা দুষের ছায় পরিণত হয়ে যাবে। তার উদাহরণ সিগারেট। আমরা যারা অনেক ভদ্রলোক আছি আমরা সিগারেট খাই, তো দেখবে সিগারেটে শুরু হয় সর্বপ্রথম আগুন দিয়ে, কি দিয়ে? যেটা বলেন কি দিয়ে? সিগারেটে শুরু হয় আগুন দিয়ে, শেষ হয় ছায় পরিণত হয়ে। আপনার স্ত্রী যদি ভালো হয় জীবনটা ফুল পুষ্প হয়ে যাবে, আর স্ত্রী যদি খারাপ হয় তাহলে ওইকে দিয়ে শুরু হবে সিগারেটের আগুন অগ্নি গোলাপ দিয়ে আপনার জীবনকে পুরে 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 শেষ করে দেবে, ছায়ে পরিণত করে। এই জন্য অবশ্যই যখন বিবাহ করবেন, অবশ্যই যখন আপনারা যখন যারা বিয়ে করেন নাই যারা বিয়ে করবে, আল্লাহ পাক খোদার দিনের কাছে সব সময় এই দোয়াটা করবেন, রব্বানা গাদালা মুআতানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة. أي كل دوات شكرا مكستاتك دوات الله فاتح رب العالمين ولن أي الله الله فاتح رب العالمين كيف مشيك أي بكين أي الله دنيا وات دنيا وات قلن داو فرقا لهو قلن داو فرقا له حسنة وصورة أي جنة الخالدات চিরস্থায়ী জান্নাত হলো পরকালের কল্যাণ। আর দুনিয়ার কল্যাণ হলো এ আজের রক্ষার মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন দুনিয়ায় কল্যাণ এর অর্থ হলো তিনটা, ধরে বলেন কয়টা?
তিনটা।
আর উপরে কয়টা?
তিনটা।
ধরে হলো না কয়টা?
তিনটা।
এক নম্বর আলেম, যদি কোন ব্যক্তি আলেম হয় সে দুনিয়ার কল্যাণ লাভ করবে। দুই নম্বর হলো ইন্নাল মারআতু ওয়াস-সালিহাত, যদি তার দুনিয়ার মধ্যে নেক স্ত্রী থাকে দুনিয়ার মধ্যে তার হলো সবচেয়ে বেশি কল্যাণ। আল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন আর দুনিয়া কুন্নু মানাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আলমানাতু ওয়াস সালিহা, দুনিয়ার সবচাইতে অতি উত্তম সম্পদ হলো নেককার স্ত্রী। কথার সাথে হাদিসের কথার সাথে রামায়ণের কথার মিল আছে না কিছুটা? আছে কিনা? এর জন্য যখন বিবাহ করবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা হলো আরবা, তোমরা চারটা জিনিস দেখে মেয়েকে বিবাহ করবা, কয়টা জিনিস? মেয়ের ধন সম্পদ আছে কিনা, মেয়ের মাল সম্পদ আছে কিনা, এই জিনিস দেখে তোমরা বিয়ে করবা। অমিয়া এই তানজি মুলাস্কাত নিষ্কাতের সারা তানজি মুলাস্কাতের মধ্যে এসেছে মাল বলতে এই অর্থ বোঝায় না, অনেক কোটি কোটি টাকার মালিক একে আর দিতে সাহেব মাল বলে না। মাল বলে ওই ব্যক্তিকে যে ব্যক্তি নিজে খাইতে পারে, অন্যের কেউ তিনি বেশি সাহায্য করতে পারে না, ঋণও তিনি থাকে না, আর দিতে একে সাহেবুল মাল মাল বলে। কিন্তু এখন আপনার যদি মালদারা যদি আপনি বলেন আল্লাহ নবী বলতে মাল দেখে বিয়ে করতে, সুতরাং তার তিন চার কোটি টাকার সম্পদ আছে তার মেয়েকে বিয়ে করবেন। আপনি কামাই করেন প্রতি মাসে 10,000, আর ওর বাপের প্রতি মাসে কামাই হলো 50,000। এখন আপনার এই 10,000 দিয়ে তো ওই ঘরের মেয়েকে তো ট্যাকেল দেওয়া যাবে না। কুফু বুঝতে হবে, কুফু কুফু বলবেন তো শিয়ানা শিয়ানা কুফু মিশতে হবে। কুফু বলছেন না? কুফু বলছেন তো এটা একটা দ্বারা পাথরের পরে এটা হলো বিয়ের ক্ষেত্রে যেমন শিয়ানে শিয়ান, যেমন আপনার চৌধুরী চৌধুরী সৈয়দ সৈয়দ পাঠান পাঠান মজুমদার মজুমদার একে কুফু পারে, যেমন সাইফিদ বক্তমীর রহমাতুল্লাহ কি আদায় আপনাকে যদি কষ্ট হচ্ছে নাকি দাঁড়িয়ে তিনি রাস্তাটি হেঁটে যাচ্ছেন, হেঁটে যাওয়ার পর একটা কুকুর এক জিব্বাকে পানি করছে, লেলা করছে। বাইকিং করছেন রহমতুল্লাহ আলাই, তিনি তার জামাটাকে এইভাবে টাঙ্গে কুকুরের জবান খুলে গেল। কুকুর বলছে বাইকি তুমি আমাকে দেখে ঘৃণা করবা? বাইজিদ বলে না, ঘৃণার তো কোনো প্রশ্নই আসে না, তা আমাকে দেখে এমন করলে কেন? বাইজিদ বলতো রহমাতুল্লাহ যে আরে তিনি বলেন ওই কুকুর তোমার মুখের মধ্যে যে লালা, এই লালাটা যদি আমার শরীরের কাপড়ের মধ্যে যদি লাগে তাহলে আমার কাপড়টা নাপাক হয়ে যাবে, আমি এটাতে নামাজ আদায় করতে পারবো। কুকুর বলে ওই বাইজি আচ্ছা বলো তো দেখি তোমাদের শিকার শাস্ত্রে এমন কি কোনো কথা আছে নাকি যে কুকুরের লালা যদি লাগে তাহলে এটা পরিষ্কার করার কোনো আছে কি না, কোন উপায় পদ্ধতি আছে? বলে হ্যাঁ আছে। আমি কি আমি কি মানে কি সেটা? বলে 7 বার ভালো করে ধোতো করলে সেটা পবিত্র হয়ে যায়। কুকুর বাইজিদকে বলছে বাইজি আমার পাপ হলো আমার মুখের লালা,
আমি অন্যায় মাঝে অনেক কাজ করি, তার কথিত আল্লাহ পাক আমার গৃহবাসী লালাবের করে, এটা আমার পাপ। কিন্তু আমার এই পাপটা তোমার ফিকহি মাসলা অনুযায়ী সাত মাস পানিতে ধৌত করলে, স্বাভাবিক পানিতে ধৌত করলে পবিত্র হয়ে যায়, কিন্তু তোমার শরীরের মধ্যে যে পাপ আছে সেই পাপ তুমি কোন পানিতে পরিষ্কার করবে না। বাইকি মুহূর্তের মধ্যে ধুয়ে লেগে গেল, বাইকি কুকুরটাকে খুব পছন্দ হয়ে গেল। এখন কুকুরকে বলছে, ও কুকুর আচ্ছা তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো, তুমি আমাকে খুব ভালো একটা শিক্ষা দিলা, তো আসো আগে তুমি বন্ধু পাতাই, তুমি আমার বন্ধু হও। কুকুর বলে, না তোমার সঙ্গে আমার কুকুর মেলে না, এই কুকুর কথাটা আমার জন্য এই কথাটা না, তো সেটা আমার কুকুর মেলে না। কুকুর মেলে না মানে সমতা মেলে না, কেন না ধরে নাও আমি কুকুর জান্নাত দিও না যার নামেও না, যদি তুমি জাহান নামে হও তাহলে তুমি আমার চেয়ে নিচু কথা, সুতরাং তোমার সাথে আমার ব্যালেন্স বলে ভালো না, আর ধরে নাও আমি জান্নাতিও না জাহান নামেও না তুমি জান্নাতি, তাহলে তোমার আসল পদমর্যাদা আমার চেয়ে অনেক উঁচুতে, তোমার সঙ্গে আমার বিষয় দাও। যেটা কথা বন্ধুগণ আমার বলছিলাম, বিয়ের সময় এই কুকুরটা মিলা প্রয়োজন। দুই নম্বর হল বলে হাসা বিহা, তার বংশ দেখতে হবে মেয়েটা কোন ধরনের কোন প্রকৃতির মেয়ে, স্বভাব আচরণ সেটা দেখতে হবে।
মেয়ের সৌন্দর্যটা দেখতে হবে, মেয়ের সৌন্দর্য আছে কিনা, মেয়ের সৌন্দর্য আপনাকে লক্ষ্য করতে হবে। আপনি যদি না দেখেন আজকাল আমাদের বিয়ের মুভমেন্ট সব চেঞ্জ হয়ে গেছে, ওই আজ থেকে শত বছর এসে হিন্দুদের কালচার আমাদের রয়ে গেছে, বিয়ে করবে ছেলে সেদিকে তাকান, জিনিসটা খুবই আপনাদের প্রযোজ্য। বিয়ে করবে হলো ছেলে, ছেলের মেয়ে দেখে হলো তার দুলাভাই, তার খালু, তার চাচা, দিস ইজ নট এ জেরে বলেন আর কি করে বলে কেন কি সরিয়াতের ফুল যদি ফটুয়া মানে বিবাহর পূর্বে ছেলে স্ত্রী তার পিতা বিবাহের পূর্বে দেখা যাবে না, কেননা আমি যে মেয়েকে বিয়ে করবো সেই মেয়ে আমার বিবাহর পূর্বে আমার পিতার বিবাহ যায় না, এটা তো জানেন, এগুলো জানেন না যায় না, আমার বিবাহর পূর্বে আমি যে মেয়েকে বিয়ে করবো সেই মেয়েকে আমার আব্বা বিয়ে করতে পারে, আমার দুলাভাই বিয়ে করতে পারে, সুতরাং আমার দুলাভার চোখে যে মেয়ে ভালো লাগবে সে মেয়ে আমার চোখে ভালো লাগবে, কেমনে ওর চোখটা পছন্দ করছে। এই জন্য মেয়ে দেখতে গেলে সর্বপ্রথম যেটা হাদিসের কথা, মাকে গিয়ে দেখাতে হয়, নানিকে গিয়ে দেখাতে, অথবা খালা, অথবা ফুফু, অথবা ফুল, এই জাতীয় যে পার্সনগুলো আছে এদিকে দিয়ে নিয়ে দেখাবে, আপনার শরীয়তের হাতটা প্রযোজ্য হয়ে যাবে, এবং কেতাবের মধ্যে সেটা খবরদার খবরদার রাত্রে বেলায় নিয়ে দেখতে হয় না, রাত্রে বেলায় নিয়ে দেখলে উনিশ প্রকারের ছাগা ছাগে কয় প্রকার জোরে বলেন কয় প্রকার। আজকাল যে আপনার তিনটি পাল্লার বের হয়েছে মেয়ের চেহারা যারা আছে এরা আপনার কেমন ভাবে আপনাকে করে দেবে খেয়াল করে দেবে, আপনার চিনতেই পারবেন না রাত্রের আলোতে এটা কি উলাই কুমুর ঠাকার উপর আলকাতরা নাই যে দিস ইজ ভাষা বুঝবেন এই ভাষা। এই জন্য আমার যারা যুবক ভাইরা আছেন অবশ্যই এই টিপসটা অবশ্যই মানে তাদের জন্য পালন করার জন্য উদত্ত আহ্বান জানাচ্ছি, এবং হাদিসের মধ্যে এসেছে মেয়ের আপনি কতটুকু দেখবেন সেটাও শরীয়তের মধ্যে জায়েজ করেছেন, আপনার মেয়ের এই যে মিশ্র ছাপ এটা তো পাও আমার নিচে, এটা ধরেন আমার পাও, এখান থেকে এই হাঁটু এই পর্যন্ত একে বলে এতটুকু হলো মিশ্র ছাপ বলে, একে কি বলে মিশ্র সাপ, এতটুকু মেয়েদের মেয়েদের এইখানে যে রংটা থাকে
এই রংটা গোটা শরীরের মধ্যে এটা বিদ্যমান থাকে। কিতাবের মধ্যে সেটি এতটুকু পর্যন্ত মেয়েদের দেখা শরীরের জায়গ করতে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি দেখেছিলেন বন্ধুগণ আমার যদি অন্য কোন সময় আমায় সুলাইমান আলাইহিস সালামের ঘটনায় এত মজা ঘটনা এত মজা ইনশাআল্লাহ বলবো। চলদিনে আমার তার সৌন্দর্য তোমার পছন্দ হয় কিনা এটা তুমি দেখে নাও। আর চতুর্থ নম্বর হলি তিনি হক তার মধ্যে দিনদারিত্ব আছে কিনা এটা দেখে নাও। যদি তার মধ্যে বন্ধুগণ আমার এদিকে লক্ষ্য করেন, যদি তার মধ্যে তার মধ্যে সম্পদ না থাকে, তার মধ্যে যদি আপনার বংশ না থাকে, তার মধ্যে যদি সৌন্দর্য না থাকে, আল্লাহ নবী বলেন তার মধ্যে যদি দিন থাকে তাহলে দিনদার শূন্য দূর করো জীবনের মধ্যে অংশান্তি 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 জীবন শান্তি হয়ে যাবে। তোমার যদি ভালো হয়ে যায় তোমার জীবন তাহলে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নম দুনিয়াটাই তোমার যেন বালাখানা হয়ে যাবে। আর যদি আপনার স্ত্রী যদি খারাপ আপনার সঙ্গে যদি মনের সঙ্গে যদি একাগ্রতা ঐকান্তিকতায় যদি না মেলে তাহলে জীবনটায় যেন দুনিয়াটাই আপনার জাহান্নাম। আর যদি আপনার স্ত্রী যদি আপনার সঙ্গে মিলে যায় শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশ নম তাহলে আপনার দুনিয়াটাই আপনার জন্য বেহেস্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যদি তোমার পরিবেশকে দেখতে চাও তাহলে তোমরা ওই পরিবারের প্রতি লক্ষ্য করো যে এই পরিবারের প্রতি তোমার স্বামী স্ত্রীর মধ্যে মিল বিদ্যমান। বন্ধুগণ
মনে আছে না বেরো বলেন আছে মনে আমি কিন্তু বলি না
আমি তোমার সুখের ফুলের মধু আহরণ করে আর তোমাকে দুঃখের সাগরে বসাই দিয়ে আমি চলে যাবো এইটা তো হতে পারে না। এইবার নামক এলাকা আছে যে মনোররা করেছিল আয়োগ টেকনিক করে বলল আয়োগ হয় তুমি থাকো এলাকায় তুমি নবী মানুষ তোমার তো বলতে পারি না চলে যাও হয় তুমি থাকো আয়োগ না হয় আমরা চলে যাই। আরে বলে ইসলাম বলেন আমার কার জন্য তোমরা কেন কষ্ট করবা আমি বরং এই উষ্ণামুখ এলাকা ছেড়ে আমি চলে যা। এইবার
যেটা
পাপা চতুর্থ খণ্ডের ১৯ পৃষ্ঠায় আল্লাহ আমাক ইমাম শামসুদ্দিন বাহাবী রহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করে অনেকজন কিতাবের হাবলাদার উনি কোন দেশ থেকে এটা এসেছে এটার নাম বলে না যেমন বুখারী শরীফ আমি যদি বলি যে প্রথম খণ্ড ১৯ পৃষ্ঠায় তাহলে অনেকজনের এটা বের করতে সমস্যা হবে কিন্তু আপনাদের হিন্দে যারা এমফিল করে পিএইচডি করে ডক্টরেট ডিগ্রি পর্যন্ত অবশ্যই
অথবা তারা অনার্স লেভেল মাস্টার লেভেলে পড়ে, তাদেরকে একটা অ্যাসাইনমেন্ট আছে, 15 মার্কের একটা অ্যাসাইনমেন্ট তাদেরকে প্রত্যেকটা সেমিস্টারে জমা দিতে হবে। যেমন আমি একটা উদ্দেশ্যে বললাম যে আল্লাহর নবী বলছেন চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিবাহ করো, এটা সরাসরি আল্লাহর নবীর কথা ঠিক কিনা আপনাদেরকে কষ্ট হচ্ছে নাকি? তো চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করো, এটা আমার কথা না, এটা আল্লাহর নবীর কথা, এটা যখন বলা হবে, এটা যদি আমার প্রথম হিংসা, তাহলে এখানে আমাকে ফুট নোট দিতে হবে, 1 নম্বর দিয়ে ওটা ঢেকে দিতে হবে। হয় ওই পিকটার মধ্যে এখানে সাইড ব্লক করে আমাকে এখানে ঢেকে দিতে হবে, অথবা যখন অ্যাসাইনমেন্ট অথবা ওই তথ্য বিবরণী যখন লেখা শেষ হয়ে যাবে, শেষে আমাকে গ্রন্থ পুঞ্জি হিসেবে অ্যাটাক করে দিতে হবে। 1 নম্বর যদি আমি এই বুখারি, 1 নম্বর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা চারটা জিনিস দেখে মেয়েদেরকে বিয়ে করো, চারটি যদি আমি বলি বুখারি শরীফ ও মুক্তিষ্ঠা এই আপনার সেই সেমিনার খাতা দেখবেন, ওই সেমিনার চৌদ্দ গোষ্ঠীও বুখারি শরীফ ওটাকে বের করতে পারবে না। কেননা সৌদি আরবের যে বুখারি শরীফ বের হয়েছে এটা 1 খণ্ডে, মিশরের যে বুখারি শরীফ বের হয়েছে এটা 9 খণ্ডে, গুজরাটেরটা 14 খণ্ডে, ভারতেরটা 2 খণ্ডে, যেটা বড় বড়। এখন যদি আমি বলি বুখারি শরীফ অপখণ্ড অমুক পৃষ্ঠা যে এই সেমিনারকে বের করতে পারবে না, অবশ্যই আমাকে এই কথাটা জিততে হবে। এখানের মধ্যে সর্বপ্রথম আনতে হবে গ্রন্থের লেখকের নাম, গ্রন্থের নাম, গ্রন্থের সব কত প্রকাশনা, কোন কোন লাইব্রেরি বা কত পৃষ্ঠা, কোন নম্বর, তাহলে এটাই হলো অ্যাসাইনমেন্ট। এইগুলো না দিলে কিন্তু পিএসসি এগুলো না জানলে আপনি যখন এনসিলের জন্য দরখাস্ত করবেন আপনাকে তার একটা ডাটা দিয়ে দিবে, ইন্টারন্যাশনাল ডাটা, সব অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে এই ডাটা আপনাকে ফলো করতে হবে। এই ডাটা না ফলো করলে আপনার ওই গবেষণা, আপনার থিসিস আপনার কি হবে না, কারেক্ট হবে না, যে কথাটা বলছিলাম আপনাদেরকে। তো এইবারেই তারা দত্তুল বাউফ নামক এলাকার মধ্যে চলে গেল রহিমাকে নিয়ে। এইবারেই ইসলাম রহিমা, এখন যে ঘটনাটা বলবো এই ঘটনাটা আপনার এটা ইসরায়েলি একটা রেওয়াজ, কিন্তু ইসরায়েলের রেওয়াজ নসিহতের জন্য ব্যবহার করা যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুহাদ্দিসু আন বনি ইসরাঈল ওয়ালা হারাজ, আল্লাহ হাবিব বলেছেন বনি ইসরাঈলদের থেকেও তোমরা কিছু ঘটনা বর্ণনা করতে পারো, এতে কোনো প্রতিবন্ধকতা নাই, বাধা নাই, কিন্তু তোমার কর্তব্য আলাইয়া মুতাআদ্দিদান
সারাদিন কর্মব্যস্ত থাকে, সারাদিন কাজ কাম করে, সন্ধ্যার পূর্বে পূর্বে কিছু জিনিস খাদ্য নিয়ে চলে যায়, এই খাদ্যগুলি একটা লোক উঠা যাবে না, আর বেশি সময় নেই, আধা ঘন্টা সময় আছে, এই একটা ওয়াদা করেছেন আমি আমার ওয়াদা পূরণ করছি, আপনারা যদি শুরুতে বলেছেন ওয়াদা না পূরণ করেন তাহলে আপনাদের মুনাফিকের কাতারে বলে যাবেন, মুনাফিকের আদালত এক হাদিসের মধ্যে এসেছে 3টা, আর এক হাদিসের মধ্যে এসেছে 4টা, 1 নম্বর যখন সে কথা বলবে তখন সে মিথ্যা বলবে, 2 নম্বর যখন সে ওয়াদা করবে তখন সে তা পূরণ করবে না। আমার কাছ থেকে চলে সব যদি জনগণ যদি চলে যান আমার আফসোস নাই, আমার কাছ থেকেও যদি বলেন হুজুর আপনাকে অফ করতে দেব না, মাইকও যদি আমার কাছ থেকে মাউথপিসও যদি নিয়ে যান অমিয়া আমার ছোট বন্ধ করার আপনার এই গণতন্ত্র অধিকার আপনাকে দেওয়া হয় না, ঠিক কিনা? আমার ছোট বন্ধ করে দেওয়ার মতন গণতন্ত্র অধিকার আপনাকে দেওয়া হয়েছে? গণতন্ত্র দিয়েছে তাহলে তো গণতন্ত্র নষ্ট হয়ে গণ্ডগোল। শয়তানের ক্রোধে সাল্লাল্লাহ
শয়তান এখনো টার্গেটে আছে, কিভাবে আয়ুকে সংস্কৃত করা যায়। এক দুই বছর না, দীর্ঘ আঠারোটা বছর চলে গেল। কত বছর
জেরে বলেন, কত হয়ে গেছে?
তিনশের মধ্যে এসেছে
তৃতীয়তম খণ্ডের মধ্যে এসেছে।
এবং এই হাদিসটা সৈয়দনা হেদবান থেকে অমিয়া আফেদ ইবনে ইমাদুদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে ইবনে কাসির চতুর্থ খণ্ডে,
যেটা মিশরের সাদা কায়রোর সাদা চতুর্থ খণ্ডের পঞ্চম পৃষ্ঠার তেরো লাইন পরে তিনি ঘটনাটা বর্ণনা করেছেন। হাদাসান আন্নাদ ইবনে মুসলিম বিহি কাল হাদাসান হাত্তা আন মুহাম্মদ ইবনে আউন আন আব্দুল্লাহ ইবনে মাকানা ওয়া আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইন্না নাবিয়াল্লাহি আইয়ুব আলাইহিস সালাম যাবিতা বিহি বালাগু সামানি আশার সালাম রাওয়াহু ইবনে হিব্বান।
আঠারো বছর পর্যন্ত সুস্থ ছিলেন। রসিমস উদ নামক এলাকার মধ্যে গ্রহণ করেন। এই খাদ্য গুলি তিনি নিয়ে আসেন, দুইজন ভাগ করে যান। আঠারো বছর পর্যন্ত শয়তান এখনো পথ কাড়ে নাই। তিনি এখনো পদস্ফলিত করবেন। এলাকার মধ্যে খাদ্য সংকট দেখা দিল। ওই এলাকার মধ্যে রহিমা ঘুরেছে সকল দোয়ারে, বাড়ির দোয়ারে দোয়ারে, কোনো বাড়িতে কাজ নাই, কোনো বাড়িতে কাজ নাই। ওই উজনামক এলাকার মধ্যে একটা বৎসরিচ্ছা মেয়ে ছিল। এই মেয়েটার নাম ছিল হলো জারাদা। কিতাবের মধ্যে এসেছে ওয়াসিয়াত বাগিয়া তুমি মহিলাটা বৎসরিচ্ছা ছিল। এই মহিলাটার পূর্বে উনিশটা জায়গায় তার বিয়ে হয়, উনিশ জায়গায় বিয়ে হয়। একজন এক পুরুষ, এক পুরুষ বিবাহ করেছে নতুন। বিবাহ করার পর বাসার ঘরে গিয়ে বলছে স্ত্রীকে, মানে প্রিয়তমা স্ত্রী, আজকের রাত আমাদের কাছে একটা অত্যন্ত পবিত্র রাত, সুতরাং এই রাতের মধ্যে আমি তোমার সঙ্গে কোনো মিথ্যা প্রতারণা আশ্রয় নিব না। স্ত্রী বলেন, জি বলেন, আপনি কি বলবেন? তো বলে, শোনো, সত্য কথাটা কি শুরুতেই বলে নিন, তুমি কিন্তু আমার প্রথম স্ত্রী না। বলে, কত কত তুমি? বলে, তুমি আমার চতুর্থ তোমার স্ত্রী। স্ত্রী বাবার কম চালাক না, স্ত্রীও জানো খুব, স্ত্রীও বলে, রানের স্বামী, আপনি কিন্তু আমার প্রথম স্বামী নন। কোথায় নম্বর? বলে, আপনি আমার এগারো পুরুষ। শয়তান মানবীয় সুরত পালন করেছে, মরণের আকৃতি ধারণ করে সে বড়লোক মরল, মানে যে মাথা এখনকার মন্ত্রী ধরেন, আগের যুগে মরল বলত। বড় মরণের আকৃতি ধারণ করে বলল, এই দারাদা, তুই যদি, আমি জানি তোর সব ঘটনা জানি, তোর কয় জায়গা কি হয়েছে, কানে কয় জায়গায় যে সব জানি, কিন্তু তুই যদি আজকে ঘটনাটা তুমি ঘটাইতে পারিস, আমি তোকে অফার দিলাম, আমি তোকে আজকে ঘটাবে, কালকে তোকে আমি বিয়ে করব। লোক হয়ে গেল দাদা, আসলে কানটা ঠিক তো মরণের ঘরে অমিয়া মন্ত্রী। এখন যদি কোনো অর্থমন্ত্রী সাপোজ একটা কথা বলি, এখন যদি কোনো মেয়েকে অফার দেয় তোমার বিয়ে করবো, ও মেয়ে যদি ও ষোলো বছর যদি বুঝবে না, ও বলবে বিয়ে করবো, বুঝবে না, ধরে বলেন বুঝবে কিনা। অর্থমন্ত্রী কিন্তু সকলেই হতে পারে না, সব মন্ত্রী, সব মন্ত্রী অন্যান্য যে হতে পারে, কিন্তু অর্থমন্ত্রী কিন্তু সকলেই সেই যোগ্যতা হয় না, শুধু বললেই হয় না, অর্থমন্ত্রী সেই পরিমাণ তাকে যোগ্যতা থাকতে হয়। অনেক কঠিন একটা বিষয়, অন্য সময় আলোচনা করা যাবে, এমনি অনেক বাইরের বিষয় আসতেছে। বন্ধুগণ,
তারা তো বলল কি করতে হবে, মরল বন্ধ
এই কাজ তোমাকে, এই পলিসি তোমাকে ধারণ করতে হবে। যারা তা বলেন ঠিক আছে করব। রঘুনাথ যখন সব বাড়ি খুঁজে আসেন, এই দাদা মহিলার বাড়িতে যখন চলে আসলো, গিয়ে বলল বল সারাদিন খুঁজেছি কোনো কাজ পাই নাই, আজকে দয়া করে আমাকে কিছু খাদ্য দিয়ে দেন, আমার আয়ু খাদ্য না পেলে অনাহারে থাকতে কষ্ট হবে, আপনি কিছু খাদ্য দিয়ে দেন, আমি আগামীকালকে আপনার কাজ এসে আমি পরিশোধ করে দেব। দাঁড়াটা বলেন দাঁড়াও, তুমি একটু অপেক্ষা করো, আমি ভিতরে আস, ভিতরে যাই, ভিতরে যাস, কেটি নিয়ে আসো, কেটি নিয়ে আসার পর দাঁড়াটা রহিমাকে বলে রহিমা তোমার কিছু কেস আমাকে কেটে দাও, আমার মেয়ের পুতুল বানিয়েছে, পুতুলের জন্য কেস পাচ্ছি না। রহিমা বলেন না আমার মা বলে যদি আশেপাশে থাকে ঘটনার কাহিনী তাদেরকে শোনার জন্য আমি তাদেরকে সবিনয় অনুরোধ করছি। রহিমা বলেন না আমি এই জিনিসটা পারব না, কেননা আমার স্বামী এত কষ্ট মেনে তার আমার স্বামী শক্ত কিছু ধরতে পারে না, আমার হাত তিনি ধরতে পারে না, এতটার কুষ্ঠ বেদি আমার স্বামীর যখন হাতের প্রয়োজন হয়, উঠাবসার যখন প্রয়োজন হয়, আমার নরম কেশ ধরে আমার স্বামী ওঠে, আমার স্বামী একটু উঠা বসা করে, আমি যদি এটা কিছুটা দিয়ে দেই তাহলে আমার স্বামীর থেকে মাহরুম হয়ে যাবে। সবাই সামনে এক এক করে আসবে, তোরা সব সুরাত তাহলে তোমার এই সুন্দর কেস গুলি এতগুলি দিয়ে তুমি কি করবা? রহিমা মনে মনে চিন্তা করে আসলেই তো ঠিক, খাদ্যের অভাবে আমার আয়ুষ যদি কষ্ট করে তাহলে আমি এত কেস দিয়ে কিছু কি করব? কিছু কেশ রহিমা বিক্রি করে খাদ্য নিয়ে যখন আমাদের দিকে যাও তুরবাল নামক জঙ্গলের অভিমুখে যখন রওনা করল, শয়তান এইবার আইবারাই ইসলামের কাছে গিয়ে এই নিউজ কান জানাই দিল, ও আয়ুব জানো কিনা, ও আয়ুব তোমার স্ত্রী কবি আর একদিন হলো গিরেস্তের, আমরা বলি না দশদিন চোরের একদিন হলো গিরেস্তের, তোমার স্ত্রী নিত্যদিন নিত্যদিন চুরি করে, আজকে উজনামক এলাকার লোকজন জেরেছে তোমার স্ত্রীর মাথার চুল কেটে দিয়েছে। আলদের রাত হয়ে গেল, রহিমা যখন আয়ো মারা গিয়েছিলামের কাছে যখন চলে আসলো, এইবার আইবার গিয়েছিলাম রহিমাকে বলে রহিমা তোমার যে কেস গুলি আছে এদিকে দেখাবে, তোমার যে কেস গুলি আছে আমার কাছে সামনে একটু এনে দাও, আমার হাজতের প্রয়োজন এসেছে। রহিমা মনে মনে ভাবলেন নবীর কাছে বোধ হয় সংবাদ পৌঁছে গেছে, তুমি চুরি করে কাঁদো আমাকে খাও, এটা লোকজন জেনে তোমার কেস কেটে দিয়েছে। ওরে রহিমারে আল্লাহ আমারে যদি কোনোদিন সুস্থ করে রে রহিমা, আমি তোরে একশো খানা দুরা মেরে আমি ছেড়ে দেব। রহিমা মানে অভিমান করল, দল জন্মে চুরি করি নাই এত কষ্ট করি, সে আয়োগ যদি আমার মন না বোঝে তাহলে এই দুটো আর একটা ডেট বলি। রহিমা স্বামীর উপর অভিমান করে দাউতর মাল পাহাড়ের পাদদেশে তিনি চলে গেলেন। যাওয়ার পর রহিমান রব্বুল আলামিনের দরবারে দু হাত তুলে কাঁদে, রব্বুল আলামিন তোমার আয়ু কেমন অসুস্থ তুমি তো সবই জানো, তোমার এমন অসুখ দিয়েছো তুমি গো, আমি শরীর পরিষ্কার করার সময় আমি শক্ত হাত দিয়ে পরিষ্কার করতে পারি না গো আল্লাহ, আর শরীরের পুষগুলো যখন আমি পরিষ্কার করেছি আমার গৃহবাস নরম গৃহবাস আয়ুবের শরীর আমি পরিষ্কার করে দিয়েছি, আমি পরিষ্কার করার সময় কত আয়ুবের পোকা গুলো আমার পজামকে আমার পেটে হজম করেছি, তিনি থাকতে পারলেন না আল্লাহর দরবারে, তিনি হাত তুললেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সাদের মধ্যে তিনি বর্ণনা করেন واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الشيطان بنصب وعذاب. الله قدر كل عالمي إلتر برعي برعي السلام চিন্তায় তিনি পড়ে গেলেন, হাদিসের মধ্যে এসেছে আমাকে যতক্ষণ পর্যন্ত তুমি না শিবাদান করবা ততক্ষণ পর্যন্ত আমি আমার মাথা সিজদা থেকে উঠাবো না। আল্লাহ বলেন আমি তাকে সারা নিয়ে নিলাম, আমি আলাই সালামকে বললাম করো যারা আরবি গ্রামার যারা জানেন, যখন মিয়া নাকি ব্যবহার করা হবে ফেল ব্যবহারের পূর্বে ও মিয়া এতেনের পূর্বে তখন সিলাই কাসির না তখন আদিব হয়ে যায় উরুকুদু দিরিজিলিকা, এখানে উরুকুদু দিরিজিলিকা বলা হতো কিন্তু এটা গ্রামাটিক্যাল ঘন্টা লাগা এর মধ্যে ভুল হবে, সেখান থেকে আমি ফোয়ারা উৎপন্ন করে দেব। জমিনের মধ্যে আঘাত করলে সঙ্গে সঙ্গে জমিন থেকে দুইটা ফোয়ারা উৎপন্ন হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আইয়ুব রে এই একটা পানি দিয়ে তুই গোসল কর আর একটা পানি তুই পান কর। আইয়ুব আলাইহিস সালাম যখন এই ফোয়ারার পানি দ্বারা যখন পান করলো আর গোসল করলো সঙ্গে আইয়ুব আলাইহিস সালাম 33 বছরের নবজোয়ান হয়ে গেল। সুবহানাল্লাহ, রহিমা মনে মনে ভাবেন স্বামীর উপর অভিমান করা ঠিক হবে না। কত বড় আল্লাহ বলি, কত বড় আল্লাহ জানাবে। আর আমাদের যদি স্ত্রীরা হতো, ওরে আল্লাহ সকালবেলা যদি কিছুর জন্য কিছুটা রাত করে বলে তোমার সঙ্গে আমার আর ঘর সংসারটা সম্ভব হচ্ছে না। একদিন যদি স্ত্রীকে রাগ করা যায়, বাপের বাড়িতে যাবে এক রাগের বদল হতে তিন মাসের খেতাবে কোথাবে, ঠিক কিনা পরিবারের, ঠিক কিনা? এটা যদি সে করে থাকে, এই অন্যায়টা যদি সে করে থাকে, তাহলে খেতারত চলবে তিন মাস পর্যন্ত। আর যদি না করে থাকে, তাহলে তা এই খেতারত তিরিশ বছরের এই মামলা শেষ করে না, ঠিক কিনা বলেন, ঠিক কিনা? জহিমা মনে মনে ভাবেন, স্বামীর উপর অভিমান করা আমার উচিত হবে না। যাই, যা আছে কপালে যাই। রহিমা এসে দেখে আর না জানি কোথায় ইচ্ছে লেগে না, কোনো কিছুতে নিয়ে গেল কিনা উঠে আর উবায় উপরে চিৎকার দিল রহিমা। পিছনের থেকে আয়ুব ডাক দিয়ে বলেন, রহিমা পিছনের দিকে ফিরে তাকায়। রহিমা দেখেন আমার আয়ুব তো এই আয়ুব না, আমার আয়ুব তো দেখি সেই নবজোয়ানের আয়ুব। রহিমা কে বলেন, রহিমা এই ফোয়ারার পানি দিয়ে তুমি স্নান করো, আর ফোয়ারার পানি দ্বারা তুমি গোসল করো। আয়ু দ্বারাই ইসলামের কথা অনুযায়ী রহিমা যখন ফোয়ারার পানি পান করল, আর যখন পানি দ্বারা গোসল করল, সোমিয়া রহিমার গোসল করার সঙ্গে সঙ্গে ষোলো বছরের নবজীবতী হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে তারকিবুল মুআশির কিতাবের নাম, আরবি কিতাবের নাম লিখেলেন তারকিবুল মুআশিরের মধ্যে আল্লামা সাদী বিন আকাস রাহমাতুল্লাহি আলাইহি তিনি বর্ণনা করেন, মেয়েদেরকে যখন বিবাহ করবা ষোলো থেকে আঠারো বছরের মেয়েদেরকে অবশ্যই বিবাহের ক্ষেত্রে অগ্রাধিকার দিলাম। কেননা এই সময় তাদের দিলটা খুবই নরম থাকে, বুদ্ধিমানও থাকে, প্লাস নরম থাকে। আপনি যখন সিমেন্ট গুলাবেন দেখবেন, সিমেন্ট যখন পানির সাথে যখন মিশ্রণ করবেন গুলানো হয়ে যাবেন। আপনি গাঁথনি করতেছেন কুন্নি দিয়ে, আপনি ওই সিমেন্টকে যেভাবে আপনি লাগান ইটের সঙ্গে সেইভাবে লাগবে, যত আটিস করেন তত আটিস্তি হবে। কিন্তু এই সিমেন্ট যদি আপনার যদি সকালবেলা আপনি সকালের নাস্তা করে দশটার সময় যদি আপনি এই গুলাইয়া আপনি যদি বলেন দুপুরবেলায় সেই সিমেন্ট দিয়ে কাজ করবো, আমি ওই সিমেন্ট দিয়ে কুন্নি দিয়ে সম্ভব হবে না, সিমেন্ট তো কোনো হাতুড়ি দিয়ে আপনাকে ভাঙতে হবে। এই জন্য মেয়েদেরও একটা বিবাহের বয়স আছে, এই বয়স যখন অতিক্রম হয়ে যাবে আপনি পড়ালেখা করেন আলহামদুলিল্লাহ, পড়ালেখার ক্ষেত্রে কোনো বাধা নাই, কিন্তু আপনি পড়ালেখা করান মেয়েকে আপনি স্বামীর হাতে উঠাই দিয়ে এরপরে স্বামী যদি তাকে শুধু শুধু ইন্টার পাস না, শুধু স্বামী শুধু তাকে বিএ অনার্স না, মাস্টার্স না, তাকে যদি এমফিল পিএইচডি ডিগ্রিও করায় এতে তার আর পিতা মাতার সমস্যা নাই, সব সমস্যা তখন স্বামীর ঘরে চলে যাবে। বন্ধু আমার এই জন্য যে কথাটা আমি বলতেছি, আর ষোলো বছরের নবজীবতী হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন আমি বেদিতে ছিল সেই বেদি থেকে আমি আয়ুককে আমি পরিত্রাণ দিয়ে দিলাম। আল্লাহ পাক পুরা করে ও তার সহায় সম্পত্তি ছিল ইসলামের যে ওই যে জায়গা সহায় সম্পত্তি উঠ গরু বা তুলু যা কিন্তু ছিল আল্লাহ পাঠ করেন যা তার সম্পদ ছিল সব আমি ফিরাই দিলাম আর তার যে সন্তান ৩৬টা সন্তান ছিল আমি সেগুলোকে জীবিত করে দিয়ে পরবর্তী তারও ৩৬টা সন্তান দিয়ে মোট ৭২টা সন্তান আমি জানাইয়া দিলাম আর বেশিক্ষণ ভাই নেব না আমি অল্প কিছুক্ষণ নেব একটা ঘটনা শুরু করলে এটা শেষ না আমার কাছে যে খুব দ্রুত শেষ হয়ে যাক ঘটনাটা শেষ করে ইনশাল্লাহ মনোযোগ করে দেবো এতটুকু সময় দিতে পারবেন তো
এইবার আমাকে
অতি উত্তম বুদ্ধিশীল বাংলা হিসেবে পেয়েছি আরো দুটি অনেক ঘটনা ছিল তাতে এখন মানে রাত ও গভীর হয়েছে আর প্রকাশ বক্তার ওয়াজ যদি ভালো শুনতে হয় তাহলে ৯টার মধ্যেই উঠাতে হবে ৯টার থেকে আপনার ৫:১১টা ১২টা যা পারবে বুঝলো এই সময়গুলো করলে মানুষের ঘুম আসে না আলস্য আসে না এখন অনেকজন ঘুমায় অনেকজন অন্য চিন্তা করে এই জন্য ভাই কেউ উঠবো না বসেন এখনই ঘোড়া যা হয়ে যাবে কেউ উঠবো না আমরা বসেন বন্ধুগণ আমার আমি আর কথা বাড়াবো না আজ বাড়ি ইসলাম ওই দিকে আজ বাড়ি ইসলাম ওই মাকে বলছিল রহিমা তুমি তোমার ওয়াদা আছে তুমি ভঙ্গ করো না আপনারা অনেকজন ওয়াদা ভঙ্গ করে গেছেন অনেক বড় ঘটনা আর আরো আনবো না আমার কাছে একটা বই আছে ২০ টাকা করে হাদিয়া যারা পারবেন সেখান থেকে নিয়ে যাবেন ২০ টাকা বই একটা অমূল্য সম্পদ বই শুধু বলবেন না হুজুর আপনার বই কিনবো না আমার তারা আপনি যার বই পারবেন বই সবসময় সুলেখকের বই আপনি কিনবেন বই নিয়ে এগুলো রাখবেন এগুলো এক একটা দলিল আপনার জন্য আপনি সব জিনিস আমি জানি কিন্তু অনেক জিনিসই জানি না আপনি জানেন অনেক জানেন কিন্তু দেখা যাবে খুচুর একটা বিষয় চাই আপনি জানেন না ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যে আদায় তিনি এত বড় ইমাম ছিলেন সুবহানাল্লাহ কিতাব ও সিয়ানার গ্রন্থকারের মতে ইমাম আবু হানিফার এর কি তোমার আমার সংখ্যা হলো ১২,৯৩,০০০ ১২,৯৩,০০০ শুধু তার এর কি তোমার ফালা আপনার জীবনের মধ্যে ১২,৯৩,০০০ কোনো এত মাত্রার আপনার প্রয়োজন হবে না ইমাম মোহাম্মদ রাহমাতুল্লাহ আদায় ইমাম আবু হানিফার কাছ থেকে শুনে শুনে আপনার তিনি আপনার ইবাদত সংক্রান্ত মাসআলা লিখেছেন হলো ৩৮,০০০ আর মানুষের জীবন অনন্য জীবন ব্যবস্থা সম্পর্কে তিনি ৪৩,০০০ তিনি মাসআলা লিখেছেন তাহলে এখন আপনি চিন্তা করেন ৩৮,০০০ শুধু ইবাদত সংক্রান্ত মাসআলা জামাতের বিষয় রোজার বিষয় আপনার জীবনে কি ৩৮,০০০ মাসার প্রয়োজন আছে নেই এরপরে তিনি বের করেছেন এই এই আপনার অপশন হতে পারে এত বড় ইমামও তিনি বলেছেন আমি অনেক জিনিস এখনো পর্যন্ত জানি না এখনো অনেক জিনিস পর্যন্ত আমার জানা নাই বন্ধুগণ আমার শেখ ফজলুর রহমান কে আদায় তিনি এত জানেন এত দেশ তিনি ভ্রমণ করেছেন জীবনের শেষ অংশে তিনি এসে বলেছেন কি শেখলাম জীবনে কিছুই শিখতে পারলাম না যাই হোক বন্ধুগণ আমার একটা বই আছে ওই ৩০ টাকা হাদিয়া আর একটা সিডি আছে আমার সিডি ৩০ টাকা করে হাদিয়া যারা এখান থেকে নিবে আমার কাছে বই সিডি আছে বই ২০ টাকা সিডি ৩০ টাকা ইনশাআল্লাহ আমি আর কথা বাড়াবো না ওরই হওয়ার জন্য ৬৩টা গোল
প্রয়োজন, সে 63টা গুণের জন্য হয়তো 63 দিন হয়তো লাগবে, আর যদি খুব দ্রুত বলা যায় তাহলে হয়তো তাহলে 2-4 দিন লাগবে আলহামদুলিল্লাহ। অন্য কখনো যদি কোনো সময় আপনার কথা হয় তাহলে ইনশাল্লাহ বলবো। আমার বক্তৃতার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আর যদি আমার কথা দ্বারা যদি কোনো ভাই যদি কষ্ট পাক আল্লাহ পাককে ধরতে আমাকে ক্ষমা করে দেবে। আপনারা যদি যারা দান করবেন এখন তো তার সময় নেই, চাইনি সব দূর মারবে তাদের মোনাজাতের জন্য লোক থাকবে না, এই জন্য যারা সদিচ্ছা যারা দান করবেন আমি তাদের জন্য এই মাদ্রাসার জন্য এটা হলো দিনের দ্বিতীয়তম আবাসিক পর। আপনার দিনকে টিকিয়ে রাখার জন্য আপনার এটা নেই, আর কিন্তু মসজিদের পরে এটাকে ধরা হয়। আপনার আমি সকলের কাছে আহ্বান জানাবো এই মাদ্রাসার জন্য টাকা হওয়া দাখিল মাদ্রাসার জন্য আপনারা কিছু শর্ত আপনারা দিবেন ইনশাল্লাহ। এই কথা বলে আমি শেষ করছি, কাফির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ উঠবেন না, এখন সোনা যা খেয়ে যাবেন, সিজি আছে বই আছে তারা খেয়ে দেবেন, এরপরে সভাপতি সাহেবের কোনো বক্তব্য কথা বলিলাম।